This track was downloaded from FusionBD.com.
Guasha. Guasha. Guasha.
ABC Radio 89.2 FM. শুরু হয়ে গেছে কুয়াশা, আর সঙ্গে আছে শারমিন, এবং শুরুতে রয়েছে একটি গল্প, যে গল্পটির নাম সব যাত্রা, লেখক হুমায়ুন আহমেদ, আর পড়ে শোনাবে সেতু। আর এখন শুনবেন গল্পটির প্রথম পর্ব, তারপর একটা ছোট্ট বিরতি নিয়ে চলে যাচ্ছি সরাসরি দ্বিতীয় পর্বে, তারপর আবার ফিরছি, সঙ্গে থাকবেন।
কুয়াশা, কুয়াশা, কুয়াশা।
আমি আগ্রহ এবং কৌতূহল নিয়ে মানুষটাকে দেখছি। গ্রামের আর দশটা মানুষের থেকে তাকে আলাদা করার কিছুই নেই। তার প্রতি কৌতূহলী হবারও তেমন কোনো কারণ নেই। কাঁচা পাকা চুল, রোগে জ্বলে যাওয়া খসখসে চামড়া, চোখে ভরসা হারা দৃষ্টি, মানুষটা আমার সামনে বেঞ্চিতে বসে আছে। বসে থাকার ভঙ্গিটাও ক্লান্তির, মনে হচ্ছে এক্ষুনি ঘুমিয়ে পড়বে। আমাদেরকে ঘিরে বেশ কিছু লোকজন, তাদের চোখেও কৌতূহল, তারা মজার কোনো কিছুর জন্য প্রতীক্ষা করছে। অনেকের মুখেই চাপা হাসি। আমি লোকটার দিকে একটু ঝুঁকে এসে বললাম, আপনার নাম কি? লোকটা সহজভাবেই উত্তর দিল, আমার নাম রহমান মিয়া। আমাদের চারপাশে যারা দাঁড়িয়ে আছে তারা এই উত্তরেই মনে হয় মজা পেয়ে গেছে, এই ওর দিকে তাকাচ্ছে, সবার মুখেই হাসি হাসি। রহমান মিয়া নাম শুনে হাসি পাওয়ার কি আছে বুঝতে পারলাম না। লোকটাকে তৃতীয় কি প্রশ্ন করব তাও বুঝতে পারছি না। এটা পরিষ্কার বুঝতে পারছি যে চারপাশের কৌতূহলী দর্শক চাচ্ছে আমি লোকটির সঙ্গে কথা বলি, মজাটা যেন থেমে না থাকে, চলতে থাকে। আপনার শরীর ভালো?
জি ভালো।
আপনার ছেলে মেয়ে কি?
সর্বমোট চারজন।
উপস্থিত দর্শকের একজন বলল, স্যার ছেলে মেয়ের নাম জিজ্ঞাসা করেন। যে ভঙ্গিতে সে কথাটা বলল তাতে বোঝা যাচ্ছে নাম জিজ্ঞেস করার পরই আসল মজা শুরু হবে। কাজেই আমি লোকটার দিকে তাকিয়ে বললাম, আপনার ছেলে মেয়ের নাম কি?
2 মাস 19 দিন।
দর্শকের হাসি প্রবল হল এবং আমি বুঝলাম কলঘাটি থেকে 50 টাকা রিক্সা ভাড়া কবুল করে এই লোকটিকে আমার কাছে আনার কারণ আছে। তবে কারণটা যথেষ্ট না, লোকটির মাথা খারাপ হয়ে গেছে। মাথা খারাপ একজন মানুষ অনেক কিছুই বলতে পারে, তাকে নিয়ে মজা করা যায় না। আপনি নিশ্চিত যে বৈশাখ মাসে আপনি মারা গেছেন?
জি।
আপনার কবর হয়েছিল না হয়নি?
কবর খোঁড়া হয়েছিল, কিন্তু আমার কবরে নামাই নাই।
কেন?
আমি তখন উঠে বসেছি, জিন্দা মানুষের মতো কথা বলেছি, পানি খেতে চেয়েছি, সবাই ভাবছে আমি জিন্দা।
আসলে আপনি জিন্দা না?
জি না।
আপনি মারা গেছেন কিন্তু আপনার ক্ষুধা তৃষ্ণা সবই আছে?
আছে, আগের চেয়ে অনেক কম, কিন্তু আছে। কেন যে আছে এইটাও বুঝি না।
কথোপকথন এ পর্যায়ে বন্ধ করতে হলো, কারণ আমার নাস্তা খাবার ডাক এসেছে। যে বাড়িতে আমি উঠেছি সে বাড়ির কর্তা, হেডমাস্টার সোহাগী হাই স্কুল, আমাকে ডাকতে এসেছেন তিনি। হেডমাস্টারের চোখে ভুবন বিখ্যাত যে বিতৃষ্ণা থাকে সেই বিতৃষ্ণা নিয়ে তিনি রহমানের দিকে তাকালেন, আশপাশের লোকদের দিকে তাকালেন, এবং সমস্ত বিতৃষ্ণা চোখের নিমিষে এক পাশে সরিয়ে রেখে আমার দিকে তাকিয়ে মধুর গলায় বললেন,
স্যার একটু বিষয় আছে, ভিতরে আসুন।
বেশ কিছু নতুন নতুন জিনিস আমি গ্রামে এসে লক্ষ্য করছি, তার মধ্যে একটি হচ্ছে খাওয়া দাওয়ার ব্যাপারে লোকসমক্ষে উচ্চারণ করা যায় না। স্যার নাস্তা খেতে আসুন, বলায় কোনো সমস্যা ছিল না, কিন্তু আমাকে বলা হচ্ছে একটা বিষয় আছে। খাওয়া দাওয়াকে বিষয় বলা কি গ্রামের সার্বজনীন না এই বাড়িটির বিশেষত্ব তা এখনো বুঝতে পারছি না। আমি হেডমাস্টার সাহেবের আশ্রয়ে গত 3 দিন ধরে আছি, তিনি যথেষ্ট আদর যত্ন করছেন, তবে কি কারণে যেন তার ধারণা হয়েছে আমি বোকাট এক মানুষ। জগতের জটিলতা থেকে আমাকে দূরে রাখা তার নৈতিক দায়িত্ব, হেডমাস্টার সাহেব এই দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে যাচ্ছেন। পারলে একটা কাচের বয়ামে ভরে আমাকে শিকায় ঝুলিয়ে রাখতেন, সেটা করা সম্ভব হচ্ছে না বলে একটু মনোক্ষুণ্ণ। হেডমাস্টার সাহেবের হাতে আমি কি করে পড়লাম সেই গল্প এখানে অবান্তর, তবু বলে নিচ্ছি তাহলে আমার অবস্থানটা পরিষ্কার হয়। একটি দৈনিক পত্রিকায় আমি প্রতি সপ্তাহে কলাম লিখি, কলামের নাম নিজেরে হারায় খুঁজি, হালকা বিষয়বস্তু নিয়ে হালকা কলাম। যেমন ঢাকা নগরীর ভিক্ষুক, নগরীর সৌন্দর্যের এরাও যে একটা অংশ, এইসব হাবি যাবি। একটা কলাম লিখলাম ঢাকা শহরের অবহেলার পাখি কাক নিয়ে, যখন যা মনে আসে তা নিয়ে লেখা। যেহেতু কলমগুলি রাজনৈতিক নয়, কাজেই কেউ সেসব গুরুত্বের সঙ্গে পড়ে বলে আমার কখনো মনে হয়নি। আমার সবসময় মনে হতো আমি এবং পত্রিকার কম্পোজিটর আমরা দুজনে নিজেরা হারায় খুঁজি এই কলামের নিবিষ্ট পাঠক। এই ধারণা ভুল প্রমাণিত হল যখন আমার স্কুলের এক বন্ধু টেলিফোন করে বলল,
তোর একটা কলম পড়ে আমার গায়ের সব লোম খাড়া হয়ে আছে।
আমি খুবই চিন্তিত বোধ করলাম। রোমহর্ষক কোন কলাম লিখেছি বলে তো মনে পড়ল না। আমি বললাম, কোন লেখাটার কথা বলছ? সে অতিরিক্ত রকম আগ্রহের সঙ্গে বলল,
ওই যে জোসনা নিয়ে লেখা, তোর লেখাটা আমি অফিসের সবাইকে পড়েও শুনিয়েছি।
ও আচ্ছা।
ও আচ্ছা নয়, মারাত্মক লিখেছিস, স্কুলের র্যাপিড রিডারে পাঠ্য হওয়ার মতো লেখা, অনেক শিক্ষণীয় ব্যাপার রয়েছে এটাতে।
বন্ধুর উৎসাহে নিজেকে যুক্ত করতে পারলাম না, কারণ লেখাটা এমন কিছু না, আমার অন্য সব লেখার মতোই হালকা, গভীরতাহীন। লেখাতে আমি ঢাকার মেয়রকে অনুরোধ করেছিলাম নগরবাসীকে পূর্ণিমা দেখার তিনি যেন একটা ব্যবস্থা করে দেন, ভরা পূর্ণিমার সময় ঢাকা নগরে তিনি যেন দু ঘন্টার জন্য হলেও ইলেকট্রিসিটি অফ রাখেন। সেখান থেকে চলে গেছি গ্রামের বাঁশঝাড়ের পূর্ণিমায়, যে পূর্ণিমায় রাজকুমার সিদ্ধার্থ স্ত্রী পুত্র ছেড়ে গৃহ ত্যাগ করেছিলেন। আমার বন্ধু বলল,
দোস্ত তুই আমাকে পারমিশন দে, আমি তোকে কাজলা দিঘির বাঁশবাগানের জ্যোৎস্না দেখিয়ে আনবো, তখন তুই এরকম আরেকটা লেখা লিখতে পারবি, একটা ফাটাফাটি হয়ে যাবে।
আমি বললাম, আচ্ছা
তোর অ্যাপয়েন্টমেন্ট বুকে লিখে রাখ, নেক্সট পূর্ণিমা কাজলা দিঘির বাঁশবাগানের জ্যোৎস্না, কথা দিচ্ছিস?
পূর্ণিমার তো দেরি আছে, এখনই কথা দিতে হবে।
হ্যাঁ এখনই কথা দিতে হবে, আমি সরকারি চাকরি করি, তোর মতো ঝাড়া হাত পা না যে যখন তখন যেখানে ইচ্ছে যেতে পারি, আমাকে আগেই ছুটির দরখাস্ত করতে হবে। ইয়েস বল।
আমি ইয়েস বলে ফেসে গেলাম। আমাকে একা নেত্রকোনা জেলার এই অতি অজপাড়াগায় এসে উপস্থিত হতে হয়েছে। পূর্ণিমা দেখার যে বিপুল আয়োজন তা খুবই হাস্যকর, কিন্তু আমি হাসতেও পারছি না। হেডমাস্টার সাহেবের বাড়ির কাছে বিশাল এক বাঁশবন শলার ঝাড়ু দিয়ে ঝেড়ে পরিষ্কার করা হয়েছে। জঙ্গলে যা হয়, বাঁশ গাছের সঙ্গে অন্য কিছু গাছও থাকে, সেই সব গাছ কুড়াল দিয়ে কেটে পরিষ্কার করা হয়েছে, কারণ হেডমাস্টার সাহেবকে জানানো হয়েছে আমি বাঁশবাগানে জ্যোৎস্না দেখতে চাই। কিন্তু সমস্যা হচ্ছে, গত তিন দিন ধরে আকাশ মেঘলা, চাঁদের কোনো দেখা নেই। আমি 100% নিশ্চিত যে সন্ধ্যার পর থেকে বৃষ্টিও শুরু হবে, তাতে আমি মোটেও চিন্তিত বোধ করছি না। আগামীকাল সকালে ঢাকায় চলে যেতে পারছি, এতেই আমি আনন্দিত। ঢাকা শহরে আমি নিশ্চয়ই এমন কাউকে পাবো না যার ধারণা গত 2 মাস 19 দিন ধরে সে মৃত। যদি কেউ থেকেও থাকে, তার আত্মীয় স্বজন তার চিকিৎসা করাবে, যত্ন করে ঘরে রেখে পুষবে না, দর্শনীয় বস্তু হিসেবে তাকে ভাড়া করে এক জায়গা থেকে আরেক জায়গায় নেবেও না। হেডমাস্টার সাহেবের সব আয়োজনই বাড়াবাড়ি থাকে, বৈকালিক নাস্তার আয়োজন গুরুতর, নাস্তা হিসেবে পোলাও করা হয়েছে, পোলাও এবং গরুর ভুনা মাংস। আমি চোখ কপালে তুলে বললাম, এটা বিকালের নাস্তা? হেডমাস্টার সাহেব আমাকে আশ্বস্ত করে বললেন, কফি আনিয়েছি, খানার পর কফি আর নোনতা বিস্কুট। আমি যথেষ্ট পরিমাণ আশ্বস্ত হয়ে পোলাও খেতে বসলাম, কারণ না বলে কোনো লাভই হবে না। খাওয়া দাওয়ার ব্যাপারে না শব্দটির সঙ্গে এরা পরিচিত নয়। অতি সুখাদ্য যে মাঝে মাঝে খেতে ইচ্ছা করে না, এই ধারণা সম্ভবত গ্রামের মানুষের নেই। ঘিয়ে জবজবা পোলাও মুখে দিয়ে বললাম, রহমান মিয়া লোকটা সম্পর্কে আপনি কি জানেন বলুন? হেডমাস্টার মুখ ভর্তি পোলাও নিয়ে বললেন,
হারাম দুটোকে জুতা পেটা করা উচিত, ইডিয়ট কোথাক।
আমি বললাম, কেন বলুন তো?
ফাজলামি করছে না, সে জিন্দা না মুর্দা এটা সে বলার কি,
এটা হলো দশ জনের বিবেচনা। আপনাদের বিবেচনায় সে কি জিন্দা?
অবশ্য, MBBS ডাক্তার এসে পরীক্ষা করে বলেছে।
আমি অবাক হয়ে বললাম, সে যে বেঁচে আছে এটা প্রমাণ করার জন্য পাশ করা ডাক্তার এসেছিল?
জি এসেছিল, পালস দেখেছে, ব্লাড প্রেশার মেপেছে। পালস একটু ডাউন আছে, তবে প্রেশার নর্মাল।
একটা লোক কথা বলছে, হাঁটছে, খাচ্ছে, সে যে বেঁচে আছে তার জন্য এটাই যথেষ্ট না? পালস দেখতে হবে, ব্লাড প্রেশার মাপতে হবে। হেডমাস্টার সাহেব, জামবাটি ভর্তি গরুর মাংসের প্রায় সবটা নিজের প্লেটে ঢেলে বললেন,
গ্রামে হলো আপনার অশিক্ষিত মূর্খ জনগোষ্ঠীর বাস, এদের জন্য পালস দেখা লাগে, ব্লাড প্রেশারও মাপা লাগে স্যার।
এরা কি বিশ্বাস করে ফেলেছিল যে রহমান মিয়া মৃত?
আপনাকে বলবো কি, 16 আনা মানুষের মধ্যে 10 আনাই বিশ্বাস করে রহমান মিয়া মারা গেছে, আর কোনো বিশ্বাস করে।
বলেন কি? হেডমাস্টার সাহেব দীর্ঘনিঃশ্বাস ফেলে বললেন,
শিক্ষার আলো এই জন্যই দিকে দিকে জ্বালানো দরকার।
হেডমাস্টার সাহেব চতুর্থবারের মতো তার প্লেটে পোলাও নিলেন। জিন্দা লাশকে দেখে আমি যেমন অবাক হয়েছিলাম, প্রায় সুতার মতো শরীরের হেডমাস্টার সাহেবের খাওয়া দেখেও প্রায় তেমনই অবাক হচ্ছি। আমি খাওয়া শেষ করে হাত গুটিয়ে ফেলেছি দেখে হেডমাস্টার সাহেব বাটির বাকি গোশত প্লেটে ঢালতে ঢালতে বললেন,
কফি বানাচ্ছে, কফি খান, তারপর কাঁচা সুপুরি দিয়ে একটা পান খেয়ে শুয়ে ঘুম দেন। আকাশের যে অবস্থা, আজ বোধ হয় চাঁদ উঠবে। তবে আপনাকে কথা দিলাম, চাঁদ যত রাতেই উঠুক বাঁশবাগানের চেয়ার টেবিল সব নিয়ে যাব, কফি নিয়ে যাবো ফ্ল্যাস্কে করে, আরাম করে আপনি জ্যোৎস্না দেখবেন। জ্যোৎস্না দেখার সময় যেন মশা ডিস্টার্ব না করে এই জন্য গ্লোব মার্কা মশার কয়েল আনিয়ে রেখেছি, সব রেডি করা আছে।
আমি বললাম, আপনি আরাম করে ঘুমান, আমার দুপুরে ঘুমিয়ে অভ্যাস নেই, আমি বরং রহমান মিয়ার সঙ্গে গল্প করি।
খবরদার, ওই কাজটা করবেন না স্যার।
অসুবিধা কি? পুরো ব্যাপারটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং মনে হচ্ছে।
যত ইন্টারেস্টিং মনে হোক কথা আপনি বলবেন না, আমার রিকোয়েস্ট। কথা বললে সমস্যা আছে স্যার।
কি সমস্যা? কি সমস্যা হেডমাস্টার সাহেব ব্যাখ্যা করলেন না। আমি এক কাপে 1.5 পোয়া চিনি দিয়ে বানানো কফির পেয়ালা হাতে নিয়ে রহমান মিয়ার সঙ্গে গল্প করতে গেলাম। আগ্রহী দর্শকরা এখনো আছে, সবাই মজা পাচ্ছে, ভুল ধারণা দূর করা মানেই তো মজা সমাপ্তি। আগ্রহী দর্শকরা এখনো দাঁড়িয়ে আছে, আমি চেয়ারে বসতে বসতে কি বলবো না বলবো গুছিয়ে নেবার চেষ্টা করলাম। আমার মনে হচ্ছে রহমান মিয়ার মনের ভেতর কোনো বিচিত্র কারণে একটা ভুল ধারণা ঢুকে গেছে, ভুল ধারণাটা দূর করবারও চেষ্টা করছে না, সবাই মজা পাচ্ছে, ভুল ধারণা দূর করা মানেই তো মজা সমাপ্তি। রহমান মিয়া
জি,
আপনি যে মারা গেছেন এই বিষয়ে আপনি নিশ্চিত?
জি।
সন্দেহ হয় না কখনো?
না।
এত নিশ্চিত হলেন কিভাবে আপনি? রহমান মিয়া প্রশ্নের উত্তর না দিয়ে বা হাত উঁচু করে আমাকে দেখালো। আমি দেখলাম হাতের তালুর নিচে চামড়া কালো হয়ে কুচকে আছে। কুচকানো কালো চামড়া মৃত্যুর প্রমাণ হতে পারে না। আমি কৌতূহলী হয়ে তাকিয়ে আছি। দর্শকদের একজন বলল,
কুপির উপর হাত ধরছিল, চামড়া পুড়ে গেছে, কোন দুঃখ পায় নাই।
চামড়া পুড়ছে কিন্তু ব্যথা পাচ্ছে না, নিশ্চয়ই এর কোন ব্যাখ্যা আছে। যে স্নায়ু ব্যথা বোধ মস্তিষ্কে নিয়ে যায় সেই স্নায়ু নষ্ট হয়ে গেছে বা এই জাতীয় কিছু হয়েছে, ডাক্তাররা ভালো করতে পারবেন, কুষ্ঠরোগী এরকম হয় বলে শুনেছি। আমি দর্শকদের দিকে তাকিয়ে বললাম, আপনাদের কি ধারণা রহমান মিয়া মৃত? বৃদ্ধ একজন দার্শনিকের মতো বলল,
আল্লাহর আলমে বহু অদ্ভুত ঘটনা ঘটে, সবই আল্লাহ পাকের কুদরত।
অর্থাৎ আপনি বিশ্বাস করছেন যে সে মৃত?
আমি বিশ্বাসও করি না, আবার ধরেন অবিশ্বাসও করি না।
সেটা কেমন কথা?
লক্ষণ বিচারে মাঝে মাঝে পাই জিন্দা, মাঝে মাঝে পাই মুর্দা। মুর্দারে কোনো সময় মশা কামড়ায় না, রহমান মিয়ারেও মশায় ধরে না।
মেয়ে মশার রক্ত খায় তার পেটের ডিমের পুষ্টির জন্য। রহমান মিয়ার রক্তে হয়তো কোনো সমস্যা আছে, যে জন্য মশারা তার রক্ত খাচ্ছে না।
জি, হইতে পারে।
আমার ধারণা রহমান মিয়ার খুব ভালো চিকিৎসা হওয়া দরকার। তার রোগটা মনে, এই রোগ সারাতে হবে। গরিব মানুষ, ভাত জোটে না আবার চিকিৎসা। আমি রহমান মিয়ার দিকে তাকালাম। প্রথমে যেভাবে বসেছিল এখনো ঠিক সেইভাবেই বসে আছে। হঠাৎ মনে হলো রহমান মিয়ার মধ্যে খুবই অস্বাভাবিক কিছু আছে, যা বারবার আমার চোখ এড়িয়ে যাচ্ছে। অস্বাভাবিকতাটা কি বসে থাকার ভঙ্গির ভেতর, নাকি তাকানোর ভেতর? সে কারো দিকে চোখ তুলে তাকাচ্ছে না, সে তাকিয়ে আছে মাটির দিকে। রহমান মিয়া?
জি।
তাকান তো আমার দিকে। রহমান মিয়া তাকালো। আমি বললাম, আমার দিকে তাকিয়ে থাকুন, না বলা পর্যন্ত চোখ নামাবেন না।
জি, আচ্ছা।
রহমান মিয়া তাকিয়ে আছেন। কিছুক্ষণের মধ্যেই অস্বাভাবিকতাটা আমার কাছে পরিষ্কার হয়ে গেল। তিনি চোখের পাতা ফেলছেন না, একবারও না। নিশ্চয়ই এরও কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে, কিন্তু আমার বুকে ধক করে ধাক্কার মতো লাগল। ব্যাপারটা কি? আমার মনে হচ্ছে আমি এই মানুষটার চোখের ভেতর দিয়ে অনেক দূর দেখতে পাচ্ছি। যা দেখছি তার সঙ্গে আমার চেনা জানা পৃথিবীর কোনো মিল নেই। আমি নিশ্চিত যে ভয় পেয়েছি বলে এরকম হচ্ছে। রহমান মিয়া?
জি।
আপনি মানুষের দিকে চোখ তুলে তাকান না কেন, সবসময় মাটির দিকে তাকিয়ে থাকেন? রহমান মিয়া আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে চোখ নামিয়ে নিলেন এবং উঠে দাঁড়িয়ে বললেন,
যাই।
ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে কেন তিনি মানুষের চোখের দিকে তাকান না তা তিনি জানেন, কিন্তু বলতে চাচ্ছেন না। রাতে আমার ঘুম হল না। রহমান মিয়ার ব্যাপারটা মাথায় ঘুরপাক খাচ্ছে, তার আবার চেষ্টা করেও পারছি না। নানান উদ্ভট চিন্তা মাথায় আসছে। জীবিতদের মাঝখানে মৃত মানুষরা ঘুরছে, এ ধরনের গল্পগাথা পৃথিবীর সব দেশেই প্রচলিত। জম্বিদের নিয়ে রীতিমতো গবেষণামূলক গ্রন্থ আছে। কবর দেওয়ার পর মৃত মানুষ জীবিত হয়ে ফিরে আসে, পরিচিত জনদের সঙ্গে বাস করতে আসে। এরা না মৃত না জীবিত, এরা জম্বি। ড্রাকুলারদের গল্প তো সবারই জানা। জম্বিদের মতো ড্রাকুলাররাও না মৃত না জীবিত। আমাদের রহমান মিয়া এরকম কেউ না তো? আচ্ছা, এমন কি হতে পারে রহমান মিয়ার শরীর থেকে আত্মা চলে গেছে? তাহলে আত্মা ব্যাপারটা কি? শেষ রাতের দিকে ঘুমোতে গেলাম এবং খুব সঙ্গত কারণেই ভয়াবহ দুঃস্বপ্ন দেখলাম। দেখলাম সব যাত্রার দৃশ্য। কবরখানার দিকে যাচ্ছি, আমাদের আগে আগে খাটিয়া যাচ্ছে, তবে খাটিয়াতে কোনো শব্দেহ নেই, শূন্য খাটিয়া। শব্দেহ আমাদের সঙ্গে হেঁটে হেঁটে কবরখানার দিকে যাচ্ছে। ঘুম ভাঙল অনেক বেলায়। হেডমাস্টার সাহেব ডেকে তুললেন, নান্দাইল রোড স্টেশন থেকে 12টার সময় ট্রেন যাবে ঢাকার দিকে, এখন উঠে রওনা না দিলে ট্রেন ধরতে পারবো না। নাস্তা রেডি আছে, রিক্সাও রেডি, নাস্তা খেয়েই রিক্সায় উঠতে হবে, হাতে একেবারেই সময় নেই। আমি দ্রুত হাত মুখ ধুয়ে নাস্তা নিয়ে বসলাম। হেডমাস্টার সাহেব গলা নিচু করে বললেন,
ওই হারামজাদা সকাল থেকে এসে বসে আছে, তার সঙ্গে কোনো কথা বলবেন না, নট এ সিঙ্গল ওয়ার্ড। হারামজাদা বাড়ি চিনে ফেলেছে, এখন রোজ আসবে।
আমি বিস্মিত হয়ে বললাম, কার কথা বলছেন?
রহমান মিয়া।
কি চাইছে?
আপনাকে কি নাকি বলবে, কিচ্ছু বলার দরকার নেই।
রহমান মিয়ার উপর হেডমাস্টার সাহেবের তীব্র রাগের কারণ আগেও ধরতে পারিনি, এখনো ধরতে পারলাম না। নান্দাইল রোড স্টেশনের দিকে রওনা হয়েছে, কাদা ভর্তি রাস্তা। অনেক কষ্টে রিক্সা টেনে টেনে নেওয়া হচ্ছে। রিক্সা ধরে ধরে এগুচ্ছেন রহমান মিয়া। আমি বললাম, কিছু বলবেন আপনি রহমান মিয়া?
জি।
বলুন শুনি।
কথাটা এখন ইয়াদ আসতেছে না,
মনে পড়ছে না?
জেনা,
খুব জরুরি কথা?
জি।
আপনার নিজের বিষয়ে কিছু কথা?
জি।
আচ্ছা ঠিক আছে, মনে করার চেষ্টা করুন। আরেকটা কথা শুনুন, ঢাকায় গিয়েই আমি আপনার বিষয়ে ডাক্তারদের সঙ্গে কথা বলবো, সম্ভব হলে আপনাকে ঢাকায় নিয়ে চিকিৎসা করব। ডাক্তারদের সঙ্গে আগে কথা না বলে আপনাকে নিতে চাচ্ছি না।
জি আচ্ছা।
আমাকে যে কথাগুলো বলতে চাচ্ছিলেন সেগুলো কি মনে পড়েছে?
জেনা।
আচ্ছা ঠিক আছে, মনে করার চেষ্টা করুন। নান্দাইল রোড স্টেশনে অপেক্ষা করছি, খবর এসেছে ট্রেনে এক ঘন্টা লেট। হেডমাস্টার সাহেব আমার সঙ্গে আছেন, ট্রেনে উঠিয়ে দিয়ে তারপর যাবেন। হেডমাস্টার সাহেব রহমান মিয়াকে আমার ধারে কাছে ঘেঁষতে দিচ্ছেন না, ছাতি হাতে তাকে মারতে পর্যন্ত গেলেন। আমি বললাম, হেডমাস্টার সাহেব আপনি লোকটাকে সহ্যই করতে পারছেন না, কেন বলুন তো? তিনি তিক্ত গলায় বললেন,
আরে একটা মরা মানুষের সাথে কি কথা?
মরা মানুষ মানে কি বলছেন আপনি? হেডমাস্টার সাহেব থু করে থুতু ফেলে বললেন,
মরা না তো কি, ভালো করে তাকায় দেখেন, আরামজাদার মাথার উপরে শকুন উঠতেছে, যেখানে যায় শকুন চলে আসে, দেখেন নিজের চোখে দেখেন।
আমি দেখলাম রহমান মিয়া রেন্টি গাছের নিচে বেঞ্চিতে বসে আছে, হাতে বাদামের ঠোঙা, বাদাম খাচ্ছেন, গাছের ডালে কয়েকটা শকুন, দুটো শকুন রেল লাইনের কাছে, এরা রহমান মিয়ার দিকে তাকিয়ে আছে। নিশ্চয়ই এরও কোনো ব্যাখ্যা আছে, ব্যাখ্যা জানি না বলে অস্বাভাবিক লাগছে। আমি বললাম, রহমান মিয়ার বাড়িতেও কি শকুন আসে? হেডমাস্টার সাহেব বললেন,
শকুন আসে, শিয়াল আসে, কুকুর আসে, তার বাড়ির সবাই যন্ত্রণায় অস্থির হয়ে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, সে এখন থাকে নিজের মতো, কেউ তার জায়গাও দেয় না।
তাই নাকি?
শকুন দেশ থেকে উঠেই গিয়েছিল, এই হারামজাদা কোত্থেকে যেন নিয়ে এসেছে, গ্রাম ভর্তি হয়ে গেছে শকুনে।
বলেন কি,
গতকালকে আপনি তার সাথে কথা বললেন? সন্ধ্যার সময় দেখি তিনটা শকুন উড়াহড়ি করছে, শকুন আসা খুবই অলক্ষণে, এই জন্যই হারামজাদাকে দূরে দূরে রাখে।
ট্রেন এসে পড়েছে, আমি ট্রেনে উঠলাম। আমাকে ট্রেনে উঠতে দেখে রহমান মিয়া জায়গা ছেড়ে উঠে এলেন। হেডমাস্টার সাহেব আবারও ছাতা নিয়ে তাকে মারতে যেতে চাচ্ছেন বলে মনে হল। আমি হেডমাস্টার সাহেবের হাত ধরে থামালাম। রহমান মিয়া জানলার পাশে এসে দাঁড়ালেন। আমি বললাম, কথাটা মনে পড়েছে? রহমান মিয়া হ্যাঁ সূচক মাথা নাড়লেন। আমি বললাম, বলুন কথাটা কি শুনি। ট্রেন চলতে শুরু করেছে, জানালা ধরে ধরে রহমান মিয়া এগুচ্ছেন। তিনি বিড়বিড় করে বললেন,
কথাটা কেউ বুঝব না, আপনি বুঝবেন,
বলে ফেলুন,
এখন আবার ইয়াদ হইতেছে না।
রহমান মিয়া হতাশ মুখে দাঁড়িয়ে আছেন, ট্রেন তাকে ছেড়ে চলে আসছে। আশ্চর্যের ব্যাপার, দুটো শকুন হেঁটে হেঁটে এগুচ্ছে তার দিকে। শকুনরা যে অবিকল মানুষের মতো হাঁটে এই তথ্য আমার জানা ছিল না, জগতের কত কিছুই তো মানুষ জানে না।
কুয়াশা, 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 কুয়াশা।
এতক্ষণ ধরে শুনলেন হুমায়ুন আহমেদের লেখা গল্প সব যাত্রা, যেটা পড়ে শোনালো সেতু। আর এখন সময় গেছে আমাদের দ্বিতীয় গল্পে যাওয়ার। দ্বিতীয় গল্পটি রচনা করেছেন মশিউর রহমান শান্ত। প্রথম পর্ব এখন শুনবো, তারপর আবার ফিরে আসছি। আপনার সাথে আছি আমি শারমিন কুয়াশায়, আর আপনি কুয়াশা শুনছেন এবিসি রেডিও 89.2 FM। জমিদার চন্দন রায় এক আদ্যিকালের অহংকারী জমিদার। অহংকার এবং জমিদারি দুটোই একসময় চলে গেছে, কিন্তু মজার বিষয়, সেই জমিদারের বংশের মানুষের মধ্যে থেকে জমিদারি ভাব এখনো যায়নি, আর না যাওয়াই স্বাভাবিক, কারণ জমিদারের বংশের লোকজনের কাছে জমিদারি না থাকলেও অর্থ যথেষ্টই রয়েছে। আর সেই চন্দন রায়ের পরিবারের উত্তরসূরি আমাদের আজকের গল্পের অমিত রায়। অমিত রায়ের বেশ কয়েকটা ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে, ভারতের সাথে সম্পর্ক ভালো থাকায় ওখানে কয়েকটা বাড়িও আছে তার নামে, তবে ঝামেলা সেখানে না। ইদানিং ঝামেলা হচ্ছে অন্য জায়গায়। তার পছন্দের একটা জায়গা হচ্ছে তার বাংলো বাড়ি আনন্দ আশ্রম। আনন্দ আশ্রম নাম যেমন সুন্দর, কাজও তেমন সুন্দর। ছবি আঁকা, গানের আসর কিংবা জমিয়ে আড্ডা দেওয়ার কাজগুলো অমিত রায় আনন্দ আশ্রমেই করে থাকেন। বিশাল এই ব্যবসার বয়স হলেও চিন্তা ভাবনা এখনো বাচ্চাদের মতোই আছে। অমিত রায় সহধর্মী নিয়ে করুণা রায়, করুণা রায়ের বাবা আবার ব্যবসায়ী গোচ্ছের কেউ নয়, উনি সাধারণ চাকরিজীবী। তবে অমিত রায়ের কাছে বিয়ে হবার কারণে করুণার পরিবারের ভাগ্য একদমই বদলে গিয়েছে। সব মিলিয়ে বলাই যায় অমিত রায় মোটেও কোনো সাধারণ পরিবারের নয়, বরং জমিদারি ছাড়া অন্যরকম এক জমিদারের পরিবার। তবে সবকিছুই ভালো চলছিল, সবকিছুর মাঝে একটা না একটা ঝামেলা তো আসবেই। অমিত রায়ের জীবনেও সেই ঝামেলা চলে আসলো। ঝামেলা নিয়ে আসলো তার মেয়ে শ্রাবন্তী। শ্রাবন্তীর বয়স এখন 19, কলেজে পড়ছে। তবে সেও বাবার মতো আমুদে, আড্ডা দিতে খুবই ভালোবাসে, আর বাবার মতোই আনন্দ আশ্রম তার প্রিয় বাংলো। যখনই সময় পায় একদমই দলবল নিয়ে হাজির হয়ে যায় এই ডাক বাংলোতে। ডাক বাংলোর পরিবেশ একদমই দেখার মতো, শুধু দেখার মতো বললে ভুল হবে, বলতে হবে সত্যি মন মতো বাংলো বানিয়েছেন তারা। আজকে সকাল থেকে গুলশানের বাড়িতে বসে মন খারাপ করে বসে আছে শ্রাবন্তী। তার পরীক্ষা শেষ, কিন্তু কোনোভাবেই তার বাবা অমিত রায় মেয়েকে বাইরে যেতে দিচ্ছেন না। করুণা রায় খাবার টেবিলে বসে অমিত রায়ের দিকে তাকিয়ে বললেন,
প্রশ্রয় দিয়ে দিয়ে তুমি তোমার মেয়েকে মাথায় তুলেছ, এখন যেতে দিচ্ছ না কেন? কি হবে যেতে দিলে?
আমি যেমন মাথায় উঠাতে পারি, মাথা থেকে নামাতেও পারি, আর কি হবে না হবে সেটা বড় কথা না। আমি না বলেছি, সুতরাং যাবে না, দ্যাটস ইট।
তোমরা বাবা মেয়ে ভালো বুঝো, একজন মুখ ফুলিয়ে বসে আছে আর একজন মুখ বাঁকা করে কথা বলছে। আমার কোনো কিছুই বলার নেই, ভগবান কেন যে আমাকে দুনিয়াতে পাঠিয়েছে।
আর এক কাপ চা দিতে বলো, আর যা বলেছি বলেছি, এর বাইরে কথা বলবে না।
ঠিক আছে, আমি আর কি কথা বলবো, তোমরাই বরং কথা বলো, আমি নিজেই চা বানাতে যাচ্ছি।
আনন্দ আশ্রমে আর কোনোভাবেই শ্রাবন্তীকে পাঠানো যাবে না।
কেন, কি করেছে?
ও কিছুই করেনি। ওখানকার ম্যানেজার আলিমকে চিনো?
হ্যাঁ চিনবো না কেন,
ওই আলিমই আমাকে কিছু তথ্য পাঠিয়েছে। সেই তথ্য অনুযায়ী আনন্দ আশ্রমের মধ্যে এখন আমারও যাওয়া ঠিক হবে না, এটা সবার জন্যই অনিরাপদ, এটা কারোর জন্যই নিরাপদ নয়।
কিন্তু কেন?
সব কেনর উত্তর তোমাকে কেন বলতে হবে?
আমাকে বলবে কেন? থাকো থাকো তুমি তোমার আনন্দ আশ্রম নিয়ে।
করুণার চা বানাতে গেলেন না, গেলেন তার মেয়ে শ্রাবন্তীর কাছে। শ্রাবন্তী তার রুমেই বসে আছে। কি আছে এমন আনন্দ আশ্রমে যে ওখানে যেতে না দিলে মুখ ফুলিয়ে বসে থাকতে হবে? কিছুতেই কিছু বুঝে উঠতে পারে না করুণা, না পারে অমিতকে বুঝতে, না পারে তার মেয়ে শ্রাবন্তীকে বুঝতে। মেয়ের মুখের দিকে তাকিয়েই অদ্ভুত এক মায়া লাগলো করুণার। হাজার কিছুই হোক না কেন, তাদের তো আর 10টা 5টা সন্তান না, একটাই সন্তান। তাই অত শত না ভেবে করুণার ইচ্ছে করছে মেয়ে যা বলে সেটাই করার ব্যবস্থা করে দিতে। আহামরি সোনারূপা তো আর চাইনি, সামান্য ঘুরতে যেতে চেয়েছে, এটাও যদি ব্যবস্থা না করে দিতে পারে তাহলে কিভাবে কি? করুণা রায় নিজে থেকেই মেয়ের সামনে গিয়ে বলল,
কি আছে রে মা ওই আনন্দ আশ্রমে? কি আছে সেটা তুমি বুঝবে না মা, অকারণই আমাকে এখন অন্য কিছু বুঝাতে এসো না। তোর সাথে কথা বলতে আসলাম আর তুই কেন এমন ব্যবহার করছিস আমার সাথে, কিছুই ভালো লাগছে না মা। কি এখন কথা না বলি? তোর বাবাকে বলে আমি সব ব্যবস্থা করে দিব, এমন করিস কেন?
তোমার কোনো ব্যবস্থাই করতে হবে না, তুমি শুধু আমাকে কিছুক্ষণ বিরক্ত করো না তাহলেই আমি খুশি।
তোর সাথে কথা বলতে আসাই আসলে আমার বৃথা, আদরে আদরে তুই সত্যি বাদর হয়ে গেছিস।
বাদরের পেটে বাদরেরই জন্ম হয় মা।
আমার সাথে কোনো কথা বলবি না বেয়াদব কোথাকার, তুই আসলে বেশি আদর পেয়ে একদম নষ্ট হয়ে গেছিস।
আনন্দ আশ্রমের ম্যানেজার আলিম এই মুহূর্তে অমিত রায়ের সামনে বসে আছে। আলিম খুব স্মার্ট একজন মানুষ, নাম শুনলে যেমন মধ্যবয়সী লোক মনে হয়, আসলে আলিম সেরকম নয়, বরং 30 বছরের একদমই টক বগে এক যুবক। আলিমকে অমিত রায় ডেকে পাঠিয়েছেন, ডেকে পাঠানোর পেছনের উদ্দেশ্য এই আনন্দ আশ্রম। আলিম এসেছে বেশ কিছুক্ষণ হয়ে গেছে, কিন্তু এখনো অমিত রায় একটা শব্দও করেনি। অমিত রায় এখন তাকিয়ে আছে তার সামনে রাখা চায়ের কাপের দিকে। অদ্ভুত ব্যাপার, চায়ের কাপে একটি মাছি বসে আছে। এত গোছানো অফিস, এত গোছানো অফিসে মাছি ঢুকলো কিভাবে? অমিত রায় মাছির ওপর না অফিসের পিয়নের ওপর রাগ করবার চেষ্টা করছে, কিন্তু কোনো কারণে সেটাও করতে পারছেন না। পিয়ন তোর মাছিকে শিখিয়ে দেয়নি যে চায়ের কাপে এসে বসো। চায়ের কাপ থেকে চোখ সরিয়ে আমি চাই আলিমের দিকে তাকালেন।
হ্যাঁ, তো তুমি কি যেন বলছিলে?
স্যার, আমি এখনো কিছুই বলিনি, তবে বলতে এসেছি।
কি সমস্যা বলে ফেলো। আর শোনো, তোমার কথা অনুযায়ী আমি আমার মেয়েকে এখন আনন্দ আশ্রমে পাঠাচ্ছি না, কিন্তু তোমার কথার পেছনের যুক্তিটা কি সেটা কিন্তু আমি এখনো বুঝতে পারছি না। তুমি এক্ষুনি আমাকে ক্লিয়ার করে বলবে পুরো কাহিনী কি আর কোথায় কি কি ঝামেলা আছে।
স্যার, কিভাবে যে সমস্যাটা বলি, আমি নিজে মাস্টার্স করা একজন মানুষ, আমার থেকে এভাবে অন্ধবিশ্বাসের কথা শুনলে আপনি আমাকে ভুল বুঝতে পারেন।
আমি অকারণে কাউকে ভুল বুঝি না। কি বলতে চাও ভনিতা না করে বলে ফেলো।
আমার ধারণা স্যার, আনন্দ আশ্রমে একটি ঘরের উপর অতি প্রাকৃত কোন ব্যাপার রয়েছে।
মানে কি বলতে চাও, ক্লিয়ার করে বলো।
আমি তো স্যার একা মানুষ, আমার কথা হয়তো আপনার বিশ্বাস নাও হতে পারে, কিন্তু আমি যা বলছি একদম সত্যি বলছি স্যার।
কি এমন হলো যে তোমার কাছে এমন মনে হচ্ছে?
শুধু আমার কাছে এরকম মনে হলে, আমি কখনোই এমনটা ভাবতাম না। আনন্দ আশ্রমের মালিক কিংবা যে বুয়াটা ঝাড়পোচ করে, তার সবাই দেখেছে।
কি দেখেছে?
রাতের বেলায় শেকল পরে কেউ একজন আনন্দ আশ্রমের একটি ছাদে হাঁটাহাঁটি করে। ব্যাপারটা এত বেশি ভয়ঙ্কর স্যার যে তারা রাত হলে কেউ নিজের ঘর থেকেও বের হয় না। আমি নিজেও এই আওয়াজ পেয়েছি।
সুরঞ্জন বাবু, ওই যে রান্না করে যে লোকটা, সেও কি দেখেছে?
স্যার, দেখেনি এমন কেউ নাই। আপনাকে আর ম্যাডামকে এর জন্য আমি যেতে না করেছিলাম। ধরুন আপনারা আসলেন আর রাতে এমন কিছুর মুখোমুখি হলেন, তখন সেটা কতটুকু যুক্তিযুক্ত হবে? এমনও হতে পারে আপনারা ভয় পেয়ে গেলেন।
তুমি যে বিষয়টা নিয়ে কথা বলছো সে বিষয়টাই তো যুক্তির বাইরে। তুমি কোন সেন্স থেকে এভাবে বলতে পারছো যে আমরা গেলে আমরাও ভয় পাবো? আর এদিকে তোমার কারণে শ্রাবন্তীকে আমি যেতে মানা করলাম। যদি জানতাম এরকম ফালতু বিষয় নিয়ে তোমরা মাতামাতি করছো, তাহলে তো আজ তোমার সাথে বসতামই না।
স্যার, আমার কাছে যেটা ভালো মনে হয়েছে সেটা আপনাদের জানিয়েছি, বাকি সবকিছু স্যার আপনার ইচ্ছার উপর নির্ভর করে।
এটা আমাকে জানিয়েছ, ঠিক আছে, এটার বাইরে আর কেউ যেন জানতে না পারে।
আর কেউ জানবে না স্যার। আনন্দ আশ্রমে যারা থাকে তাদেরকে আমি বলে দিব যে এই বিষয়ে কখনোই যাতে কোনো কথা না বলে।
আমার মেয়ের এক্সাম শেষ, দু একদিনের মধ্যেই যাবে, হয়তো কিছুদিন থাকবে, সুতরাং সবকিছু খেয়াল রাখবে। আর এই ধরনের কিছু যেন ওর কানে না যায় সেই ব্যাপারটা খেয়াল রাখবে।
অবশ্যই স্যার।
অমিত জয় অফিস থেকে ফিরলেন সন্ধ্যা হওয়ার কিছু পরে। আসলে উনি এমনিতে অফিসে সন্ধ্যার পর বেশিক্ষণ থাকেন না। বাসায় ঢুকে চলে গেলেন শ্রাবন্তীর রুমে। শ্রাবন্তীর মুড এখন ভালো। বাবাকে দেখে শ্রাবন্তী নিজে এগিয়ে আসলো কথা বলবার জন্য। এটা শ্রাবন্তীর একটা ভালো গুণ। মন খারাপ থাকলে নিজে থেকে কথা বন্ধ করে দিলেও মন ভালো হবার সাথে সাথে নিজেই চলে আসে কথা বলবার জন্য। অমিত জয় মেয়ের দিকে তাকিয়ে একটা হাসি দিতেই শ্রাবন্তী বলে উঠল,
বাবা, পাঞ্চি কিনলে কেমন হয়?
কেন রে মা, এত কিছু থাকতে তোর আবার পানসির দিকে কেন চোখ পড়লো?
না, হঠাৎ মনে হলো একটা পানসি থাকলে কিন্তু খারাপ হয় না। আমাদের বাংলোতে যে ছোট লেকের মতো আছে সেটার মধ্যে বসে থাকা যাবে।
আচ্ছা, তোর ছবি আঁকার কি খবর?
ওটা নিয়েই তো ভাবছি বাবা, আমার হঠাৎ করেই মন ছুটে গেছে। তোমার তো অনেক বাংলো বাড়ি, কখনো দেখেছো সবগুলোতে গিয়ে বসে থাকতে? আমার কাছে আনন্দ আশ্রমের লেক বলো, পরিবেশ বলো, সবকিছুই খুব ভালো লাগে। ওখানে বসে ছবি আঁকতে কি যে মজা লাগে বলে বোঝাতে পারবো না। সবকিছু নিয়ে তাই ভাবছি একটা পাঞ্চি থাকলে ওখানে বসে ছবি আঁকতাম।
পরশুদিন সকালে যা, বন্ধুদের নিয়ে ঘুরে আয়, তোর জন্য আনন্দ আশ্রমে পাঞ্চি রেডি থাকবে।
থ্যাংকস আ লট বাবা, কি যে খুশি লাগছে বলে বোঝাতে পারবো না।
হ্যাঁ, তো খুশি হওয়ার কিছু নেই। আর হ্যাঁ, বন্ধুদের নিয়ে যাস। শুনেছি তুই নাকি এর আগে একবার একা একা গিয়েছিলি।
আমাদেরই তো বাংলো বাবা, একা থাকলে কি আর দোকা থাকলে কি।
তবুও বন্ধুদের নিয়ে যাওয়াটাই ভালো। পরশু সকালে যেন পানসি রেডি থাকে সেটা আমি আজই বলে রাখবো।
থ্যাংকস বাঞ্চ বাবা।
ঠিক দুই দিন পরে শ্রাবন্তী রওনা হলো আনন্দ আশ্রম বাংলোর উদ্দেশ্যে। মজার বিষয়, সে একসাথে এত বড় একটি দল নিয়ে রওনা করবার প্ল্যান করলেও শেষ পর্যন্ত তার কোনো বন্ধুই তার সাথে যেতে রাজি হলো না। শুধু তাই না, শ্রাবন্তীকে রেখে তারা অন্য একটা চুরে চলে গেল। তবে এটা নিয়ে মোটেও শ্রাবন্তীর মন খারাপ হলো না, কারণ এমনিতে যে সে খুব আড্ডাবাজ সেরকম না, বরং একা একা প্রকৃতি দেখতে তার অনেক বেশি ভালো লাগে। তাছাড়া এমন তো নয় যে শ্রাবন্তী একাই পুরো বাংলোতে থাকবে, কর্মচারী আছে, বাবার ম্যানেজার আলিম আছে, কোথাও কোনো সমস্যা হবারই কথা না। বন্ধুরা যাচ্ছে না এমন একটা বড় কথাও না যে বাবাকে বলতে হবে, তাই কোনো কিছু জানানোই হলো না অমিত রায়কে। বাংলোতে ঢুকেই শ্রাবন্তী আকাশ থেকে পড়ল, কারণ বিশাল এক পাঞ্ছি বাংলোর পাশে দিয়ে যে ছোট করে লেক বানানো হয়েছে সেখানে রাখা আছে, আর পাঞ্ছির উপর সুন্দর করে লেখা শ্রাবন্তী।
ওয়াও বাবা, আসলেই অসাধারণ।
কাল রাতে এটা এসে হাজির হয়েছে। স্যার অফিস থেকে ফোন দেওয়ার পর আমি নিজে সব ব্যবস্থা করেছি ম্যাডাম।
থ্যাঙ্কস আ লট।
আপনার বন্ধুদের নিয়ে আসবার কথা, ওনারা কোথায়?
অদ্ভুত কোনো কারণে তারা আসতে পারেনি, তবে আমার কোনো সমস্যা হবে না। আমি যে রুমটায় উঠি সেটা গোছানো আছে না?
জি ম্যাডাম, সব রুম গোছানো, আর কোনো সমস্যা হলে তো আমি আছি।
বাকি সবাই কোথায়?
সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত ম্যাডাম। আমাদের নতুন কিছু কাজ চলছে বাংলা বাড়ির শেষের দিকে, তাই সবাইকে একটু দৌড়ের উপরে থাকতে হচ্ছে।
কিসের কাজ চলছে?
নতুন কিছু মূর্তি তৈরি করা হচ্ছে, কাজ শেষ হলে দেখার মতো একটা জিনিস হবে ম্যাডাম।
বাহ, এই আইডিয়া কেবল বাবার মাথাতেই আসা সম্ভব।
স্যারের প্রতিটা ব্যাপারই অবশ্য আলাদা। যাই হোক, আপনি রেস্ট নিন, দুপুরে কি খাবেন রাতে কি খাবেন বলে দিন, আমাদের শেফ কাজে নেমে যাক।
আমার খাবার নিয়ে এত চিন্তা করবেন না, আমি সবকিছু খেয়ে অভ্যস্ত। আর এমন তো না যে অন্য কারো বাংলোতে ঘুরতে এসেছি, সুতরাং নিজের বাংলোতে নো ফর্মালিটি।
ঠিক আছে ম্যাডাম।
সারাদিন বেশ ভালোই কাটলো শ্রাবন্তীর। অনেকদিন পর বেশ কিছু ছবি আঁকা হলো। ছবি আঁকার কাজ শ্রাবন্তী পাঞ্চিতে বসেই করলো, মূলত এই কারণে সে বাবাকে পাঞ্চির কথা বলেছিল। ওদিকে পুরো বাংলোর এক পাশ জুড়ে কাজ হলেও অন্য পাশ পুরোই ফাঁকা। অবশ্য ফাঁকা হওয়াতে কোনোভাবেই খারাপ লাগছে না শ্রাবন্তীর। বিকেলে হেঁটে হেঁটে সামনে যাওয়ার সাথে সাথে শ্রাবন্তী হঠাৎ করে খেয়াল করলো বাসে একটা গাড়ি ঢুকছে। কিছুক্ষণ পরেই দেখলো সেই গাড়িতে মা এসে হাজির। মা আসা মানে বাবাও এসেছে। শ্রাবন্তী দ্রুত এগিয়ে গেল ওই গাড়ির দিকে।
মা, তুমি চলে এসেছো, জাস্ট ওয়াও, কি আর বলবো, সত্যি তোমাকে দেখে ভালো লাগছে।
তোর বাবার হঠাৎ করে কল আসলো, ইন্ডিয়া নাকি যেতে হবে 7 দিনের জন্য। আমাকে বললো তোর বন্ধুরা কেউ আসেনি, তুই নাকি একা একা ঘুরে বেড়াচ্ছিস, তাই ভাবলাম আমিও চলে আসি।
বাহ, কিন্তু আমি এখানে একা এটা বাবা জানলো কিভাবে?
ম্যানেজার বলেছে। তাই হয়তো হবে,
আমি এখানে আসলে আমার পিছনে গোয়েন্দাগিরি করে বেড়াবে, এই জিনিসটা আমার একদম সহ্য হয় না।
আমি আবার কি গোয়েন্দাগিরি করলাম?
তুমি কিছুই করনি তবু বললাম। আচ্ছা দেখো এই ছবিটা এঁকেছি, কেমন হয়েছে বলতো?
বা, খুব সুন্দর হয়েছে। তুই কি ওই ছবিগুলো আঁকতে পারিস? কি যেন নাম বলে ওই ছবিগুলোর, ওই যে
পোর্ট্রেট। তোমাকে দেখে তোমার ছবি আঁকার কথা বলছো?
হ্যাঁ 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 হ্যাঁ, পোর্ট্রেট।
হ্যাঁ, আঁকতে পারি তো, কাল সকালে বসে তোমারটা এঁকে দেবো।
ঠিক আছে, এঁকে দিস। এখন চল দুজনে মিলে চা খাই। ম্যানেজার কোথায় গেল? ম্যানেজারকে বলতো আমাদের দুজনকে চা দিয়ে যেতে।
ঠিক আছে মা।
শ্রাবন্তীদের বাংলো বাড়িতে একটু অন্যরকম, অন্যদের থেকে একটু আলাদা, কারণ এখানে অনেকগুলো ভাগ করা আছে। মূলত কর্মচারীরা থাকে বাংলো বাড়ির পেছনের দিকটায়। এখানে যারা কাজ করে তারা রাতে এখানেই থাকে। মূল কটেজে মানুষ থাকে যখন ঢাকা থেকে কেউ আসে তখন, এছাড়া মূল কটেজ খালিই থাকে। শ্রাবন্তীরা মূল কটেজে থাকবে, তবে আলাদা আলাদা ভাগ করা হলেও যেহেতু দূরত্ব খুব বেশি নয়, তাই সবকিছু এক জায়গা থেকে আরেক জায়গায় খুব সহজেই বোঝা যায়, আওয়াজও খুব সহজে টের পাওয়া যায়। রাত হবার সাথে সাথেই বাংলো বাড়ি একদমই নিশ্চুপ হয়ে গেল। শ্রাবন্তী এবং তার মা করুণা রায় মূল কটেজের ভেতরে। একটু পরে করুণা রায় ঘুমিয়ে পড়বেন, যত বয়স হচ্ছে তত রাত জাগার অভ্যাস কমে যাচ্ছে। এদিকে শ্রাবন্তীর রাত মানে ফেসবুকে চ্যাটিং। শ্রাবন্তী মোবাইল হাতে নিয়ে কটেজের বারান্দায় হাঁটাহাঁটি শুরু করল। করুণা রায় ঘুমিয়ে পড়বেন, তবু মেয়ের দিকে তাকিয়ে বললেন,
কিরে ঘুমাবি না?
আমি আর ঘুম দুইটা দুই জগতে জিনিস মা।
সারাদিন ফেসবুক আর ফেসবুক, কি এত মজার পাস? সারাদিন ফেসবুক নিয়ে কেউ পড়ে থাকে?
আচ্ছা মা দেখো তো, ওখানে কি মানুষ দেখা যাচ্ছে?
হ্যাঁ হ্যাঁ, মানুষ তো দেখতে পাচ্ছি। কে রে?
দূর থেকে বোঝা যাচ্ছে না,
মনে তো হচ্ছে আমাদের ম্যানেজার এইদিকে থেকে আসছে।
এত রাতে আবার আসছে কেন
কে জানে।
ম্যানেজার আলিম এসে শ্রাবন্তী এবং করুণা রায়ের সামনে দাঁড়ালো, বাকি একটু অন্যরকম দেখাচ্ছে। অন্যরকম দেখানোর পেছনে যথেষ্ট কারণ রয়েছে। কিছুক্ষণ আগে একজন কর্মী বাংলোর পেছনে ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেছে। কি যে হচ্ছে দিন দিন, এমন এক সমস্যায় পড়তে হচ্ছে সবাইকে যে কাউকে বলাও যাচ্ছে না, আবার সহ্যও করা যাচ্ছে না। আলিম এগিয়ে যেতে দরজা খুলে শ্রাবন্তী জিজ্ঞেস করল,
কিছু বলবেন?
আসলে একটা ছোট সমস্যা হয়ে গেছে ম্যাডাম, আপনাদের বলা হয়নি, তাই আপনারা মানসিকভাবে প্রস্তুত নাও থাকতে পারেন।
কি সমস্যা হয়েছে বলুন।
ইদানিং আমাদের এই আনন্দ আশ্রমে আনন্দ চলে গেছে, বেশ কিছু কারণে আমরা খুব সমস্যায় আছি ম্যাডাম।
এখন কি হয়েছে সেটা খুলে বলুন।
প্রতি রাতেই আমাদের এখানে কিছু না কিছু হচ্ছে। কিছুক্ষণ আগে আমাদের এক কর্মী অজ্ঞান হয়ে গেছে ভয় পেয়ে।
কিসের ভয়?
শুনতে হাস্যকর লাগলো, আমাকে বলতে হচ্ছে ভূতের ভয়। এখানে সবাই এখন ভূতের ভয় নিয়ে আছে।
ব্যাপারটা তো আসলেই হাস্যকর। তা ভূত কিভাবে ভয় দেখাচ্ছে আপনাদের, বাবাকে জানিয়েছেন?
ম্যাডাম আপনি মনে হয় বিষয়টা সিরিয়াস ভাবে নিতে পারছেন না, তাই ব্যাপারটা বুঝতে পারছেন না। আমি স্যারকে জানানোর পর উনিও ব্যাপারটা সিরিয়াসলি নেয়নি।
এখন কি বলতে এসেছেন, আমরা যেন ভূত থেকে সাবধানে থাকি?
ভূত থেকে সাবধান কিভাবে থাকবেন? আমি শুধু বলতে এসেছি যদি অস্বাভাবিক কিছু আপনাদের চোখে পড়ে প্লিজ ঘাবড়ে যাবেন না।
আপনি আজাইরা কথা বলে আমাদের মুডই অফ করে দিচ্ছেন। আপনি বরং এখন আসুন, আর আমরা যে কয়দিন আছি চেষ্টা করবেন আমাদের যেন রাত দশটার পরে বিরক্ত করা না হয়।
জি ম্যাডাম।
রাত তিনটা কিংবা সাড়ে তিনটা সময়ের ঘটনা, করুণা রায় ঘুমিয়ে পড়েছেন, কিন্তু হঠাৎ শব্দে ঘুম ভেঙে গেল শ্রাবন্তীর। শ্রাবন্তীর এমনিতেই খুব হালকা ঘুম, কানের কাছে কোনো কিছুর শব্দ আসলে ঘুম ভেঙে যায় তার, আর একবার ঘুম ভাঙলে সেটা আর আসেই না। শ্রাবন্তীর ঘুম ভাঙল অদ্ভুত এক শব্দে, শব্দটা আসছে ছাদের উপর থেকে। শ্রাবন্তী উঠে প্রথমে শব্দটা বোঝবার চেষ্টা করল, তারপর মনে হলো শেকল পরে কেউ একজন ছাদের উপর হাঁটছে, আর রাত বাড়বার সাথে সাথে যেন সেই শব্দ বেড়ে চলেছে।
মা শুনতে পাচ্ছ?
বল।
মা কোথাও না।
কি রে কি হয়েছে?
কি যেন একটা শব্দ হচ্ছে, কি ব্যাপার বলতো মা?
কিসের শব্দ হচ্ছে?
শব্দটা কেমন যেন একটু পরপর থেমে থেমে আসছে।
ম্যানেজারকে কি কল করব?
না না, কল করা ঠিক হবে না, যা হচ্ছে হতে দাও।
শব্দ শুনে তো আমার ভালো লাগছে না,
চল কালকেই ঢাকায় চলে যাই, এইগুলো নিয়ে পরে কথা হবে। শব্দটা কি আমাদের ছাদ থেকে হচ্ছে নাকি অন্য ছাদ থেকে হচ্ছে বোঝা যাচ্ছে না। গভীর রাতে কাছে এবং দূরের শব্দ একই রকম মনে হয়।
তোর এত কিছু বুঝতে হবে না, কাল আমরা বিদায় নিব, তোর বাবা আসুক, তারপর আবার আসা যাবে নি।
শব্দ আমাদের ছাদ থেকেই হচ্ছে। যাই হোক, পুরো ব্যাপার না বুঝে আমি যাবো না, বাকি কথা কাল সকালে বলবো, তুমি এখন ঘুমানোর চেষ্টা করো।
তুই কিন্তু বড্ড বেশি মাতাব্বর হয়ে যাচ্ছিস, কোথা থেকে শব্দ আসছে সেটা নিয়ে তোমাকে আর ভাবতে হবে না, এখন ঘুমো।
এতক্ষণ শুনছিলেন আজকের কাহিনীর প্রথম পর্ব, যেখানে আমরা জমিদার চন্দন রায়ের এবং তার পরিবারের কাহিনী শুনছি। জমিদারি চলে গেছে, কিন্তু জমিদারি ঠাট বাট রয়ে গেছে, এবং আজকের গল্পের মূল কাহিনী স্থল হচ্ছে সেই জমিদার চন্দন রায়ের বাংলো বাড়ি আনন্দ আশ্রম। এতক্ষণ প্রথম পর্ব শুনলেন, এরপর চলে যাচ্ছি দ্বিতীয় পর্বে। তারপরে আবারও ফিরছি, সঙ্গেই থাকবেন, চলছে কুয়াশা এবিসি রেডিও 89.2 FM, সঙ্গে আছি শারমিন। পরের দিন সকালবেলা টেবিলে নাস্তা সাজানো হয়েছে। নাস্তা দিতে আসছে মোহনের মা। উনি কারোর সাথে তেমন কোনো কথাবার্তা না বলে নাস্তা দিয়ে চলে গেলেন। কিছুক্ষণের মধ্যে ম্যানেজার আলিমও চলে আসলো। ম্যানেজার আসার সাথে সাথেই শ্রাবন্তী প্রশ্ন করতে শুরু করলো,
আপনারা সব ভয় পান কি নিয়ে? হ্যাঁ
ম্যাডাম, কি আর বলবো, আপনি মনে হচ্ছে আমাদের উপর খুব বিরক্ত। আসলে কি বলবো ম্যাডাম, এরকমই হয়ে আসছে, আমরা না পারি বলতে, না পারি সইতে।
যাই হোক, আমরা চলে যাচ্ছি, ওর বাবা আসলে পুরো বিষয়টা নিয়ে আবার বসা হবে। আমরা মোটেও যাচ্ছি না মা, আমরা আগামী 7 দিন, যে কদিন আমার ছুটি এবং বাবা যে কদিন দেশের বাইরে, আমরা এখানেই থাকবো। পাগলের মতো কথা বলিস না তো, এখানেই থাকবো বললেই কি থাকা যায় নাকি?
আমাদের এখানে অনেক পুরনো কর্মচারী চলে গেছে, শুধুমাত্র এই ভয়ের কারণে। পুরনোদের মধ্যে মোহরের মা আছে শুধু, তবুও সে প্রায় যেভাবে ভয় পায়, কখন যে কি হয় কে জানে।
আমি গতকাল রাতে শেকল পায়ে হাঁটার শব্দ পেলাম, শব্দ আসছিল ছাদ থেকে।
ম্যাডাম কি আর বলবো, আমি নিজেও এমন শব্দ পেয়েছি, আমার কাছে মনে হয়েছে আমার ছাদ থেকে হয়েছে।
আর আমাদের কাছে মনে হয়েছে আমাদের ছাদ থেকে হয়েছে।
এরকমই হচ্ছে ম্যাডাম, আসলে এর একটা সমাধান হলে ভালো হয়।
সমাধান নিয়ে আপনি ভাবুন, আমরা আজই চলে যাব। শ্রাবন্তী চল তো মা। আমরা যাচ্ছি না মা, আমার মনে হয় এখানে অন্য কোনো ব্যাপার আছে। যাই হোক না কেন, আমি নিজেই এটা বের করব।
আমার মনে হয় ম্যাডাম, কিছু জিনিস নিয়ে তর্ক কিংবা জেদ না করাই ভালো। বললে বিশ্বাস করবেন না, আমি নিজেও একদিন ভয় পেয়ে গিয়েছিলাম।
আপনি ভয় পেতেই পারেন, কিন্তু একদম অকারণে ভয় পাওয়ার কোনো কারণ আমি দেখি না। আপনি আজকে আমাকে জানাবেন টোটাল কর্মচারী এখানে কয়জন, এবং এখানে যারা কাজ করে আমি প্রত্যেকের সাথে আলাদাভাবে কথা বলতে চাই।
আপনি যেটা বলবেন আমি সেটাই ম্যানেজ করব, এটা আমার দায়িত্ব। কিন্তু আমার মনে হয় না আপনাদের জন্য এখানে থাকাটা নিরাপদ।
নিরাপদ নয় কেন, কারণ এখানে ভূত আছে তাই।
ম্যাডাম আমি এগুলো নিয়ে আর কি বা বলতে পারি, আপনি বরং সবার সাথে কথা বলুন।
এত কথা বলার কিছু নেই শ্রাবন্তী, অনেক বেশি পাকামি করছিস তুই, এখন পাকামি বন্ধ করো, চলো ঢাকা ফেরত যাই। আমি পাকামি করছি না মা, কি করছি সেটা কিছুদিন পরেই বুঝতে পারবে।
শ্রাবন্তী নিজেই সব কর্মচারীর সাথে কথা বলল, তার বাবার মধ্যে ধর্মান্ধ কোনো ব্যাপার নেই, কর্মচারীর মধ্যে অনেকেই অন্য ধর্মের। সবচেয়ে বড় কথা, সব কর্মচারীর সাথে কথা বলে যেটা বোঝা গেল, সবাই একই রকম কিছু দেখে ভয় পেয়েছে। তবে সবাই খুব কাছ থেকে দেখে ভয় পেয়েছে ব্যাপারটা সেরকম না, বেশিরভাগ কর্মচারী দূর থেকে দেখে কিন্তু শুনে ভয়ে অস্থির হয়ে গেছে, এটাই শ্রাবন্তী বুঝতে পারছে। কিন্তু কই, আগে কখনো এরকম তো কিছু শুনিনি শ্রাবন্তী। যদি ভয়ের কিছু থাকতো আগের কর্মচারীগুলোর সেগুলো দেখার কথা, কিন্তু সেরকম তো কিছু দেখা যায়নি। শ্রাবন্তী সবার সাথে কম কথা বললেও মোহরের মায়ের সাথে সময় নিয়ে কথা বলল। কোন এক অদ্ভুত কারণে এই মহিলা খুব কম কথা বলে। শ্রাবন্তী কথা বলার সময় তাই বারবার এই মহিলার চোখের দিকে তাকাচ্ছে। মানুষ মিথ্যে কথা বলার সময় তার ব্রেন সবচেয়ে বেশি অক্সিজেন নিয়ে থাকে, তাই কি মিথ্যে কথা বললে তার চোখ ঘোলাটে হয় সেটা শ্রাবন্তী জানে। আর তাই সে মোহরের মাকে ভালোভাবে লক্ষ্য করবার চেষ্টা করছে। সে মোহরের মায়ের দিকে তাকিয়ে বলল,
আপনার ছেলে মোহর কোথায় থাকে? বিয়া শাদি কইরা আলাদা হয়ে গেছে ম্যাডাম। আপনি এখানে অনেকদিন ধরে আছেন, কতদিন হল?
তা প্রায় 7 বছর হইব ম্যাডাম।
এই 7 বছরের মধ্যে আপনি ভয় পাননি, একদম রিসেন্ট সময় ভয় পাচ্ছেন, ব্যাপারটা অদ্ভুত না
ম্যাডাম? ভয়ের কি কোনো আলাদা সময় আছে? আমি একলা ভয় পাইতেছি, ব্যাপার তো সেরকম না, আমরা এনে সবাই ভয় পাইতেছি। আলিম ভাই সবাই একদিন ভয় পাইছে।
আমি আসবার দিন শুনলাম আপনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন, সেদিন কি দেখেছিলেন?
সেদিন দেখলাম শিকল পর একটা ভেড়া হাঁটতে যেতেছে আমার সামনে দিয়া, পুরা গায়ে শিকল পেছাই না, আমি দেখা ভয় খাইয়া গেছিলাম, অজ্ঞান কেমনে হয়েছি সেটা মনে করতে পারতাছি না।
আপনি রাতে বের হয়েছিলেন কেন?
কেন যে বাইরেছিলাম সেটা তো মনে করবার পাইতাছি না।
আলিম সাহেব বলছিলেন আপনারা নাকি কেউ রাতে বের হন না, হঠাৎ করেই বের হয়েছেন তাই একটু খটকা লাগলো।
মাঝে মাঝে তো বের হইতেই হয় ম্যাডাম, আর আপনি বলেন যদি আমরা কেউ কিছু নাই দেখি ভয় না পাই তাইলে কেন সবাই ভূত পেত নিয়ে মজা করতে যাব?
এখানে মজা করার কথা আসছে না। আচ্ছা যাই হোক, আমি আগামী এক সপ্তাহ এখানে আছি, আপনি পুরো সময় জুড়ে আমার সাথে থাকবেন এবং ভয় পেলে আমাকে জানাবেন, কিন্তু আমার মাকে জানাবেন না।
আপনি যা বলবেন তাই হবে ম্যাডাম।
বিকেলের দিকে শ্রাবন্তী নিজের ড্রাইভারকে নিয়ে বের হল, কোথায় গেল কাউকে কিছু বলে গেল না, এমনকি করুণা রায়কেও না। উনি মেয়ের জন্য চিন্তায় পড়ে গেলেন। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত শ্রাবন্তী বাইরের সময় কাটালো। এদিকে মোহনের মা খুব চিন্তিত, তার চিন্তার কারণ ধরতে পারা যাচ্ছে না। করুণা রায় মোহনের মাকে দেখে বলল,
এখানে পুজো দেওয়া দরকার, সব রকম মানুষ একসাথে থাকলে তো এরকম বিপদ হবেই।
যে ম্যাডাম,
যে শব্দ আসছিল আমি প্রচন্ড ভয় পেয়েছি, তোমাকে কি আর বলবো,
আমি নিজেও তো এখন ভয়ে রাতে বের হই না। কেউ যদি শিকল পিন্ডা হাইটে আসে তাহলে কে না ডরাইব কোন?
বাড়িতে নজর পড়েছে আমার, তো এক মুহূর্ত এই বাংলো বাড়িতে থাকতে ইচ্ছে করছে না, একদম একদম বন্ধ হয়ে আসে আমার। তোমরা যে কিভাবে থাকো আমি সেটাই বুঝি না।
আমার মনে হয় আপনাদের এখানে থাকতে লাভ নাই, আপনাদের ঢাকা চলে যাওয়াই ভালো।
আরে আমি তো যেতে চাই, মেয়েটাই তো মানছে না, যেভাবে একরোখা হয়ে গেছে কি আর বলবো তোমাকে, মাঝে মাঝে একদম নিজের উপরে রাগ উঠে।
জি ম্যাডাম, আমারও মনে হয় ছোট ম্যাডাম বিশ্বাস করে নাই, আমাকে অনেক প্রশ্ন টশ্ন করলো।
ওর কথা বাদ দাও তো, ও নিজেকে একদম শার্লক হোমস ভাবা শুরু করেছে।
এইটাকে ম্যাডাম,
এইটাকে তোমার বোঝার দরকার নেই, এখন তুমি যাও তো, পরে কথা বলবো আবার।
ও আচ্ছা।
শ্রাবন্তী বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বাইরে কোথায় ছিল সেটা সে এসে বলল না, তবে তাকে খুব কৌতূহলী মনে হলো। আসলে ব্যাপারটা হচ্ছে সে একটা জিনিস খুব মন দিয়ে খেয়াল করল, সিকিউরিটির লোককেও জিজ্ঞেস করল, বাংলো বাড়িতে যে সিসিটিভি ক্যামেরাগুলো ছিল সেগুলো কোনোভাবে অকেজো হয়ে আছে, অথচ প্রতিটা ক্যামেরাতেই নাইট ভিশন দেয়া, যত গভীর রাতই হোক না কেন যে কোনো জিনিস সহজেই দেখতে পাওয়ার কথা। শ্রাবন্তী এসে আলিমকে ডাক দিল।
কি ব্যাপার, আমাদের এখানে যে ক্যামেরা ছিল সেগুলো কাজ করছে না কবে থেকে?
ম্যাডাম, আসল জিনিস নিয়ে চিন্তা না করে আপনি বাইরের জিনিস নিয়ে কেন চিন্তা করছেন? আর ভূত প্রেত কি ক্যামেরা ধরা পড়ে?
আপনাকে যা জিজ্ঞেস করেছি সেটার উত্তর দিন।
ক্যামেরা হয়তো নষ্ট হয়েছে, এখন কবে হয়েছে আমি কি করে বলতে পারি?
শুনলাম বাইরের কিছু ছেলে পেলে নাকি আসে এই আনন্দ আশ্রমে, বাবা কি এগুলো জানে?
বাইরের ছেলে পেলে কোন জায়গা থেকে আসবে ম্যাডাম, কি বলেন এগুলা?
আমি কি বলছি সেটা না বুঝলে বলেন, আমি আবারও বলছি, কিন্তু যা জানতে চাচ্ছি সেটার উত্তর দিন, আমার সাথে নয় ছয় করবেন না, এটা আমার পছন্দ না।
নতুন ক্যামেরা লাগাবো ম্যাডাম,
কালকের মধ্যে আমি চাই পুরো বাংলো বাড়িতে ক্যামেরা লাগানো থাকবে।
কালকের মধ্যে সব হবে ম্যাডাম।
আর শুনুন, আজ রাতে আমি সেই শিকল পরা লোকের সন্ধানে বের হব, আমি চাই টর্চ হাতে আপনি এবং মোহনের মা দুজন আমার সাথে থাকবেন।
রাতের বেলা করুণা রায় ঘুমিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই নিজেই গেট খুলে বের হলো শ্রাবন্তী। আলিম এবং মোহরের মা নিচে দাঁড়ানো, আজকে কোনো শব্দই আসছে না। শ্রাবন্তীর হাতে বড় একটা টর্চ, শীতের দিন আসেনি তবু কেমন যেন শীত শীত একটা ভাব চলে এসেছে আনন্দ আশ্রমে। শ্রাবন্তী আলিমের দিকে তাকিয়ে বলল,
কি ব্যাপার আজকে কোনো শব্দ আসছে না কেন?
শব্দ নাকি কোনো না,
আজকে শব্দ এসেছে
পানসি যেদিকে রাখা সেদিক থেকে।
চলুন তাহলে সেদিকে ঘুরে আসা যাক।
কি বলেন ম্যাডাম, আপনারা গেলে যান, আমি কোনোভাবেই যাব না।
আমি যখন যাচ্ছি আপনার আমার সাথে অবশ্যই যেতে হবে, বাড়তি কথা আমার সাথে বলবেন না, এই বাড়তি কথা আমার শুনতে একদম ভালো লাগে না।
চলুন ম্যাডাম চলুন, পার্শ্বের দিকে যাওয়া যাক, কিন্তু আপনার মা যদি জেগে যায় তাহলে ব্যাপারটা কিভাবে নিবে কে জানে।
মা জেগে ওঠার আগেই আমরা ফিরে আসব।
পানসির ভিতর গিয়া যদি দেখি ওই শিকল পরা বেটা বসে রয়েছে, আমি তো ভাই অজ্ঞান হয়ে যাব।
আরে কিছুই হবে না, ও কারণে টেনশন করো না তো।
কুয়াশা কুয়াশা কুয়াশা।
এতক্ষণ চলছিল আজকের কুয়াশার দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্বের পরে সময় হয়ে গেছে তৃতীয় পর্বে যাবার, অর্থাৎ তৃতীয় পর্ব মানেই হচ্ছে শেষ পর্ব, যেখানে গল্পের সমস্ত রহস্য উদ্ঘাটিত হবে। আসুন তাহলে চলে যাই তৃতীয় পর্বে বা শেষ পর্বে। আপনার সাথে আছি আমি শারমিন, আর আপনি শুনছেন এবিসি রেডিও 89.2 FM, যেখানে চলছে কুয়াশা
কুয়াশা কুয়াশা।
কিছু ব্যাপারের উপর জেদ না করাই ভালো, কিছু কিছু ক্ষেত্রে এই জিনিসটা আসলেই সত্যি হয়ে যায়। পাঞ্চির উপরে উঠবার সাথে সাথে শ্রামন্তী বুঝে ফেলল এখানে আসা আসলেই তার জন্য ভুল হয়েছে, কারণ আসল ভূত থেকে মানুষ অনেক বেশি ভয়ঙ্কর। পাঞ্চি দরবার সাথে সাথে মোহরের মা এবং আলিম শ্রামন্তীকে চেপে ধরল, এমন ভাবে ধরল যে সে নিঃশ্বাস পর্যন্ত নিতে পারছিল। শ্রামন্তী নিজের সব শক্তি দিয়ে ছুটবার চেষ্টা করতে লাগলো। শ্রামন্তী অবাক হয়ে দেখল মোহরের মা এবং আলিমের হাতে নীল পলিথিন প্যাঁচানো, ফিঙ্গার প্রিন্ট যেন ধরা না পড়ে সেই জন্যই কি ওরা হাতে পলিথিন দিয়ে রেখেছে।
বলছিলাম ম্যাডাম বেশি পণ্ডিত হয়েন না। না মরা পর্যন্ত ছাড়া যাইব না।
ক্যামেরা কি লাগাবেন কালকা?
আরে দূর, ক্যামেরা লাগাবো, আমরা কি পাগল নাকি?
সেমরি মইয়া গেছে, আপনি শিওর তো? পলিথিন বসে রেখা আঙ্গুলের সাপ করব না?
আরে হ্যাঁ রে বাবা, এখন পরের চিন্তা পরে করো, দেখো লাশকে কিভাবে কি করা যায়।
কি করতে হইবো বলেন, আমি করতাছি, লাশ তো পুইরা দিতে পারলে ভালো হয়, সাক্ষী প্রমাণ সবকিছু সাই হয়ে যাবো।
ওই পাঞ্চির মধ্যে একটা ইঞ্জিন আছে না, ওটার তেল দিয়ে পুরো পাঞ্চি জ্বালা দিলেই তো কাজ শেষ। লেকে আগুন লাগলে মূল কটেজ পর্যন্ত সেটার খবর যেতে যেতে পাঞ্চি আর ছেমনির লাশ দুটাই ছাই হয়ে যাবে।
আগে চলেন পাঞ্চি থেকে নামি, তারপরে আগুন দিয়ে দেবে।
আগুন দিয়ে সব পুরবার পর আমরা কি সবাই ডাকবো? সবাই তো আমাকেই লোক, মাঝে শুধু বড় ম্যাডাম জানবো পাঞ্চি লিখতে জইল্লা তার মাইয়া ছাই হয়ে গেছে।
আনন্দ আশ্রমের পাশে যে লেক বানানো হয়েছিল সেই লেকে শ্রাবন্তী নামের পাঞ্চি এবং অমিত রায়ের মেয়ে শ্রাবন্তী দুটোই পুড়ে ছাই হয়ে গেছে। ছাই হয়ে যাওয়া পাঞ্চি থেকে লাশ বের করে নিয়ে এসেছে আলি, পুলিশও এসেছে। পুরো ব্যাপারটা দেখে বুঝতে পেরেছে ব্যাপারটা অ্যাক্সিডেন্ট ছাড়া আর অন্য কিছুই নয়। তবে পুলিশের মধ্যে একজন আলিমকে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। আলিম এখন বসে আছে সেই পুলিশ অফিসারের সামনে। পুলিশ অফিসার বয়স্ক, লাশ পুরো পুড়ে গেছে, হাড়গোড় ছাড়ার কিছুই নেই। করুণা রায় এদিকে পাগলের মতো হয়ে গেছে, মধ্যরাতে তার মেয়ে ঠিক কেন পাঞ্চিতে গেল সেই হিসেব সে এখনো মেলাতে পারছে না। এদিকে অমিত রায় দেশের উদ্দেশ্যে রওনা করেছে, পুলিশের সামনে আলিমকে খুব বিষণ্ণ মনে হচ্ছে।
এই তুই এখানকার ম্যানেজার?
জি স্যার।
ধরে ম্যাডাম কেমন মানুষ ছিল?
খুব ভালো মানুষ ছিল, আমার খুব স্নেহ করতেন।
বুঝলাম, এখন যেটা জিজ্ঞেস করি সেটা উত্তর দে।
আপনি যা জানতে চাইবেন আমি সবই বলবো স্যার।
চক্কর কি?
কিসের চক্কর স্যার?
পুরাই কেসের চক্কর কি?
কি বলতেছেন এগুলা?
আমরা পুলিশ, আমরা অনেক কিছুই বুঝি, নতুন করে কিছু বুঝবার আগে ঝটপট বল।
আমি যা জানি তাই বলতে পারব স্যার, এর বেশি বলার ক্ষমতা আমার নাই।
আংশে পড়লো কিভাবে?
আংশের ভেতরে ইঞ্জিন আছে, সেটাই আগুন লেগে স্যার।
তোর ম্যাডাম সেই আগুন দেখে আওয়াজ দিল না কেন?
তা আমি কিভাবে বলবো বলেন।
আসল কাহিনী হলো তোর ম্যাডাম নেশা করত, তাই না? নেশায় ভূত ছিল, সিগারেটের আগুনে নিজেই জ্বলে মরছে।
ম্যাডাম ভালো মানুষ ছিল, এই ব্যাপারে গ্যারান্টি আমি দিতে পারি।
আচ্ছা তুই যা, দুই দিনের চাকরি না আমার। কেসের গন্ধ শুকলেই বুঝতে পারি আসল কাহিনী কি। প্রেম কইরা সেকা খাইছে, নিজেই নিজের আগুন দিছে, সুইসাইড কেস।
আমি জানি না স্যার, তবে এরকম কিছু মনে হয় না।
বড়লোকের সাওল পাওয়াল এই কাহিনী করে। যাই হোক তুই যা, লাগলে স্টেটমেন্ট দিয়া যাস।
জি স্যার।
অমিত্রা এসে নিশ্চুপ হয়ে গেছে। করুণা রায়ের অবস্থা খুবই শোচনীয়, উনি কারোর সাথে কথা বলতে পারছেন না। এদিকে পুলিশ যে রিপোর্ট লিখেছে, তারপরে অমিত্রার ইচ্ছে হচ্ছে পুলিশের গালে একটা চট দিয়ে সবগুলো দাঁত ফেলে দিতে। আলাদা করে কাউকে সন্দেহ করতে পারছেন না অমিত্রায়, কিভাবে মারা গেল সেটাও অস্পষ্ট। সবচেয়ে অস্পষ্ট বিষয় হচ্ছে, এত রাতে শ্রাবন্তী পাঞ্চিতে কেন যাবে? এদিকে শ্রাবন্তীরও কিছু পাগলামি ছিল, রাতে অনেক সময় তার ছাদে বসে থাকতে ইচ্ছে করত। এমন কিছুর কারণে কি সে পাঞ্চিতে গিয়েছিল? অমিত্রায়ের সামনে মোহরের মা এবং আলিম দাঁড়িয়ে আছে। কিছুক্ষণের মধ্যে লাশ এবং করুণা রায়কে নিয়ে অমিত্রায় ঢাকার উদ্দেশ্যে রওনা করবে। আত্মীয় স্বজন সব ঢাকার বাড়িতে ভিড় করতে শুরু করেছে। আলিম অমিত্রায়ের দিকে তাকিয়ে বলল,
ম্যাডাম খুব ভালো মানুষ ছিল, খুবই ভালো মানুষ। আমার সেদিনও বলল, ভয় পর কিচ্ছু নাই, ভূত থেকে মানুষই বেশি ভয়ঙ্কর। আর আজকে ম্যাডামই নাই, বিশ্বাসই করতে পারছি না স্যার।
আমার মনে হয় ওগুলো সব ওই শিকলালারি কাজ, আমি নিজে দেখছিলাম। ম্যাডামও মনে হয় কিছু দেখে বিপদে পড়ছে।
যাই হোক, আমি তো কিছুতে হিসেব মেলাতে পারছি না, কিভাবে সম্ভব? আমার মেয়ে নেই এটা মানতেই পারছি না। তোমরা থাকো এখানে, খেয়াল রাখো, আমি ঢাকা যাব। অ্যাম্বুলেন্স কি চলে এসেছে?
জি স্যার, সব চলে এসেছে, আপনি চাইলে যে কোনো সময় রওনা করতে পারেন।
শ্রাবন্তীর মৃত্যুর পর আনন্দ আশ্রমে আর তেমন যাওয়া হয় না অমিত রায় কিংবা করুণা রায়। আনন্দ আশ্রমে পুরো দেখাশোনা করছে এই মুহূর্তে ম্যানেজার আলিম এবং মোহরের মা। তারা বেশ সুখে শান্তিতে তাদের বিজনেস চালিয়ে যাচ্ছে, কারণ আনন্দ আশ্রম এখন আর কোনো বাংলো নয়, বরং মাদক সেবীদের অভয় অরণ্য হয়ে গেছে। সব রকমের মাদক থেকে শুরু করে যাবতীয় অপকর্ম সেখানে বুক ফুলিয়ে করছে তারা। এদিকে শিল্পপতির বাড়ি ভেবে কেউ ওভাবে সন্দেহ করতে পারছে না। মূল কটেজের একটি রুমে রাজকীয় ভাবে থাকছেন আলিম। এখন তাদের খুশির দিন, এই খুশির দিনে সেলিব্রেশন আরো বেশি করা দরকার। আলিমের সামনে মোহরের মা বসে আছে, সে আলিমের দিকে তাকিয়ে বলছে,
আলিম ভাই।
কি বলো মোহরের মা?
মোহর কিছু জিনিস বিক্রি করে দিতে চায়।
কোন জিনিস?
ওই যে বিল্ডিং এর মধ্যে লাগানো আজারে কিছু পাইপ আর ক্যামেরা।
দাও বিক্রি করে, 50% আমার বোঝাই দিতে হইব কিন্তু।
আরে ঠিক আছে আলিম ভাই, আপনি পাশে না থাকলে কেমনে যে এত কিছু হইতো?
টাকা থাকলেই হয় না মোহরের মা, বুদ্ধি বুদ্ধি থাকা লাগে। বুদ্ধি থাকলে টাকা ঠিকই আসে, আর বুদ্ধি না থাকলে টাকা যতই থাকুক কোনো কাজে আসবে না।
একদম ঠিক বলছেন, একেবারে খাঁটি কথা।
পুলিশ থেকে শুরু করে অমিত রায় সবাই ধরে নিয়েছে আসলে এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, যে কারণে শ্রাবন্তীকে হারাতে হয়েছে। আসলে যে এটা অ্যাক্সিডেন্ট নয় মার্ডার, সেটা কেউ ধরতেও পারেনি। আর ধরতে পারেনি বা পারে না বলেই অনেক সময় অনেক অপরাধী বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়। হয়তো দুনিয়াতে তাদের বিচার হয় না, কিন্তু কোথাও না কোথাও তাদের জন্য হয়তো ভয়ঙ্কর কিছু অবশ্যই অপেক্ষা করছে।
কুয়াশা
শেষ হয়ে গেল আজকের, এতক্ষণ ধরে শুনছিলেন আজকের কাহিনী। আজকের কাহিনীর নাম পানসি, রচনা করেছেন মোশাররফ রহমান শান্ত, নাট্যাংশ পরিচালনা ছিলেন শেগুফত আবিদ শাড়ি এবং সাউন্ডে ছিলেন খালিদ। জানিয়ে দিচ্ছি যারা আজকের কাহিনীতে অভিনয় করেছেন তাদের নামগুলো। শ্রাবন্তীর চরিত্রে অভিনয় করেছেন শাড়ি, অমিত রায়ের চরিত্রে অভিনয় করেছেন মঞ্জু, করুণা রায়ের চরিত্রে ছিলেন কায়নাত, ম্যানেজার আলিম হয়েছেন জাহিদ, মোহনের মার চরিত্র করেছেন মিনু এবং পুলিশের চরিত্রে অভিনয় করেছেন লোবান। এই ছিল আজকের কুয়াশার কলা কুশলীদের নাম। আগামী পর্বে ঠিক একই সময় অর্থাৎ রাত 11টায় হাজির হচ্ছি আবারও নতুন কাহিনী নিয়ে কুয়াশায়। সেই পর্যন্ত এবিসির সঙ্গেই থাকুন আর ভালো থাকুন। শুভরাত্রি সবাইকে।